বিশ্ববরণ্য জাদুশিল্পী জুয়েল আইচ এখন অস্ট্রেলিয়ায়। 23 অক্টোবর সিডনির ওরিয়েন্ট থিয়েটারে এক জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তার একক জাদু প্রদর্শনীর আয়োজন করেছে 21 একাডেমি অস্ট্রেলিয়া। কথা বলেছিলাম বিশ্ববরণ্য এই জাদুশিল্পীর সঙ্গে। এখন শুনুন জুয়েল আইচের সঙ্গে একটি একান্ত আলাপচারিতা। জুয়েল আইচ, আপনি কেমন আছেন?
আমি খুবই ভালো আছি। পরে অস্ট্রেলিয়ার ওয়েদার সুন্দর, এখন বসন্তকাল।
আপনার এই জাদু শিল্পে আসার একটু গোড়ার দিকের কিছু বলবেন আমাদের শ্রোতাদের জন্য, কিভাবে আপনি এলেন এই জাদু শিল্পে?
হয়েছে কি, আমি খুব ছোটবেলা থেকে ম্যাজিক করতাম। 71-এ মুক্তিযুদ্ধ করি, একবার পাকিস্তানের সঙ্গে আমাদের হকি টিমের একটা খেলা হলো এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ 17 গোলে হেরে গেল। তো মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমাকে সাংঘাতিক আঘাত করলো যে কিছুদিন আগে আমরা পাকিস্তানিদেরকে ওইভাবে করে হারালাম আর আজকে আমরা 17 গোলে হেরে যাব। তখন আমি চিন্তা করলাম যে যার যেখানে শক্তি আছে সে সেইটা নিয়ে যুদ্ধ করবে এবং যে পর্যন্ত না বাংলাদেশকে সম্মানের আসনে বসানো যাবে আন্তর্জাতিকভাবে সেই পর্যন্ত সেটা চলবে এবং আজীবন চলবে, ক্রমেই এটা ভালো থেকে ভালো থেকে ভালোতর হতে থাকবে। সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি কি করতে পারি। তো আমি অনেক কিছু করতে পারি। আমি তখন শিক্ষকতা করি, সেই আমি শিক্ষকতা শুরু করেছি 72 থেকে। তো আমি ম্যাজিকের উপরে আমার জানাশোনা ছিল, পড়াশোনা ছিল এবং এটাকে ল্যান্ড অব ম্যাজিক বলা হয় আমাদের বাংলাকে। আমি খুব জোরে সরে সিদ্ধান্ত নিলাম যে আমি ম্যাজিক দিয়ে ইন্টারন্যাশনালি এগোব এবং পাকিস্তানকে আমি 18 গোলে হারাবো ম্যাজিককে। এবং আমার সৌভাগ্য যে সেই সুযোগ আমার এসেছিল এবং 18-এ আমি 36 গোলে হারিয়েছি।
আমরা যতটুকু জানি যে এক জিপসি পরিবারের বা জিপসি লোকের ম্যাজিক দেখে আপনি ম্যাজিকের প্রতি বেশি আগ্রহী হলেন, তো আপনি ম্যাজিকে আগ্রহী হওয়ার পরে ম্যাজিকটা আসলে কি? আমাদের শ্রোতারা অনেকেই জানেন না যে ম্যাজিকটা আসলে কি, তো আপনি একটু বলবেন যে আসলে ম্যাজিকটা কি?
হ্যাঁ, জিপসি বলতে ইন্টারন্যাশনালি যে সম্প্রদায়কে মনে করা হয়, আমরা অনুবাদ করি আমাদের বেদেদেরকে। আমাদের বেদে আর রেগুলার জিপসির মধ্যে বেশ খানিকটা পার্থক্য আছে। আমাদের বেদেদের বহর এসেছিল আমাদের গ্রামে। আমি খুব আগ্রহী ছিলাম রূপকথা বই পড়ে। রূপকথা বই অবশ্য পরে পড়েছি, প্রথম শুনে শুনে আমাদের পরণ কথা বলা হতো, মানে শিশুদের যে গল্প বলিয়ে ঘুম পাড়ানো এই সমস্ত, তো তাতে আমি এই ম্যাজিক খুঁজে পেতাম। সেই রূপকথা সমস্ত গল্পের মধ্যে কোনো না কোনো ভাবে যেন ম্যাজিক লুকিয়ে আছে। সেইগুলো আমাকে আগ্রহী করে তুলেছে ম্যাজিক। ম্যাজিকের ওপরে আমাদের গ্রামে একবার বেদেরা এলো, ওরা ম্যাজিক দেখায়। এই যখন শুনলাম আমি খুব রিকোয়েস্ট করে একজনকে আমার বাড়িতে নিয়ে এলাম। এখন তার শর্ত হচ্ছে যে 100 চাল দিলে, তখন কিলো হিসেব ছিল না, তো 100 চাল দিলে সে ম্যাজিক দেখাবে। তো আমি ওই মাকে রিকোয়েস্ট করতে লাগলাম, মা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বললো যে আচ্ছা ঠিক আছে দেখাতে বল। ওইখানে আমলক্ষী গাছের নিচে দাঁড় করিয়ে এসেছিলাম আর আমার সঙ্গে আমাদের পাড়ার আশেপাশের বাচ্চারা, আমার বয়সী, আমার চেয়ে একটু ছোট একটু বড় এরকম যারা ছিল সব দল বেঁধে আর যে মুহূর্তে আমি হাসতে হাসতে বার হলাম সবাই চিৎকার করে উঠলো, মানে তাদের জয় হয়েছে এবার যারা দেখতে পাবে। সেই বেদে ম্যাজিক দেখালো, তার প্রধান ম্যাজিক ছিল বাটি এবং গুটির খেলা। মানে একটা কাঠের বাটি, একটা তিনটা কাঠের বাটি খালি উপর করে রাখা হয় আর একটা কাপড়ের গুটি ওর মধ্যে রাখা হয়, যেখানে রাখা হয় সেখান থেকে অন্য জায়গায় যায়, সেখান থেকে আবার অন্যটার মধ্যে চলে যায়, তারপরে একটা দুটো হয়ে যায়, দুটো তিনটে হয়ে যায়, তিনটার পরে একটা শালিকের বাচ্চা চিচি করে তার হাতের মধ্যে এসে হাজির হয়। এই ম্যাজিকটা ছিল সবচেয়ে আকর্ষণীয়। তার এই বাটি ও গুটির খেলা খুব বিখ্যাত জাদু। এগুলো দেখে আমি খুবই বিস্মিত হয়েছিলাম ঠিকই, কিন্তু তার যে দুস্থ অবস্থা এবং ওই যে গুটি সেগুলো এত তেল চিকচিতে এবং সে তো ঘাসের উপরে বসে ম্যাজিক দেখাচ্ছিল, ওগুলো নোংরা লাগতে লাগতে এমন ওই একটা গুটি সে মুখের মধ্যে দিয়ে তারপর চোখ থেকে টেনে বার করে, আবার এক কানের মধ্যে ঢুকিয়ে অন্য কান থেকে টেনে বার করে, এই সমস্ত যে করে, এই সমস্ত জিনিসগুলো বিস্ময় যতখানি তৈরি করে মুগ্ধতা ওইভাবে করে না। যেমন একটা ফুল দেখলে আমরা মুগ্ধ হয়ে যাই, প্রজাপতি দেখলে আমরা মুগ্ধ হয়ে যাই, ওই মুগ্ধতা না, এটা হচ্ছে বিস্ময়। শুধু বিস্ময়ে কাজ করেছে। কিন্তু প্রথম যে বিস্ময় যিনি আমাকে মুগ্ধতার সঙ্গে বিস্মিত করেছিলেন তার নাম হচ্ছে আব্দুর রশিদ। আব্দুর রশিদ এসেছিলেন লায়ন সার্কাস পিরোজপুরে এসেছিল সেইখানে। ওনার ম্যাজিক যেমন বিস্ময়কর তেমন মনোমুগ্ধকর। এবং তখন আমি চিন্তা করলাম যে এই রকম ম্যাজিক করা যায়। এর আগে কোন নিজে ম্যাজিক করবে এটা মনে হয়নি, কিন্তু আব্দুর রশিদের ম্যাজিক দেখার পরে আমি খুব আগ্রহী হলাম এবং ওই মানুষটিকে আমি খুব সৎ মানুষ হিসেবে পেলাম। উনি যখনই বুঝলেন যে আমি সত্যি সত্যি ম্যাজিক শিখতে চাই, উনি ওনার তাবুর মধ্যে অনেক গরম দুপুরের সময় ঘামে ভিজে গেছি, কিন্তু উনি ওনার জং পড়া টিনের ট্রাঙ্কের মধ্যে থেকে এইটা বার করে দেখায় সেইটা বার করে দেখেন। আমার এর আগে ধারণা ছিল যে ম্যাজিশিয়ানরা তাদের সিক্রেট কখনো দেখে না, কারণ আমি এর আগে অনেকের কাছে ম্যাজিক শেখার চেষ্টা করেছি এবং তারা সবাই নানান ভাবে ওই শেখাবো শেখাবো বলে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেটা টাকা পয়সা আম সুপারি এই সমস্ত আদায় করে নিয়ে তারপরে একসময় ভেঙে যেত আর শেখাতো না। তার থেকে আমার ধারণা হয়েছিল যে ম্যাজিশিয়ানরা ঠকায় মানুষকে এবং শেখায় না ম্যাজিক। কিন্তু রশিদ স্যার দেখলাম যে উনি কোনো কিছু তো চাইলেনই না আমার কাছে, এবং আমি আরো কি দেখতে চাই আরো কি শিখতে চাই এই জানতে চাইলেন এবং উনি ওনার ট্রাঙ্ক খুলে আমাকে একে একে সেগুলো বোঝাতে শুরু করলেন। এই আব্দুর রশিদ সাহেবের সঙ্গে দেখা হওয়া আমার জন্য একটা বড় ব্যাপার ছিল। ওই মানুষটির ম্যাজিক দেখে বিস্মিত হয়েছিলাম এবং মানুষটির সঙ্গে দেখা হয়ে মনে হচ্ছিল যে হ্যাঁ, এইরকম যদি সৎ ভাবে ভালোবাসা বুঝার বুকের মধ্যে ভালোবাসা থাকবে, আমি একটা ছোট্ট বাচ্চা ছেলে তো আমাকে এতখানি করার দরকার কি তার। কিন্তু তিনি করেছিলেন। ওনাদের সার্কাসের ম্যাজিকের কতগুলো জিনিস ছিল, যে জিনিসগুলো আমরা যে সমস্ত পরিবার থেকে এসেছি, আমরা একটু মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের একটু রুচিবোধ অন্যরকম। সার্কাসে আব্দুর রশিদ হয়তো একজন দর্শককে তার রিংয়ের মধ্যে নিয়ে তার নাক মুখ থেকে শরীরের নানান জায়গা থেকে টাকা ধরতে শুরু করলেন, সবাই হাসলো এবং রিং থেকে যখন বার হয়ে যায় তখন লুঙ্গির নিচে তার কৌটোটা ধরলো এবং টটক টটক করে অনেকগুলো টাকা কয়েন্স এগুলো পড়লো, লোক হেসে গড়িয়ে যাচ্ছে। কিন্তু আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম লাগলো। আমি ওই যে মানুষটি বেরিয়ে গেল তার লুঙ্গির নিচ থেকে টাকা পড়লো, এটা ওই মানুষটির যে কি যন্ত্রণা হলো আমার সেই দিকেও নজর গেল। ম্যাজিক দেখিয়ে অন্যদের সবাইকে আনন্দ দেব কিন্তু একজনকে অপমানিত করব, এটা আমি কখনো নিতে পারিনি। সেই জন্য আমি সবসময় চিন্তা করেছি পরবর্তীতে যে আমার কোন ম্যাজিক যেন কাউকে হার্ট না করে। যে দর্শক আমাকে সাহায্য করার জন্য মঞ্চে আসছে তিনিও যেন আমার গেস্ট হিসেবে সম্মানিত বোধ করে চলে যেতে পারেন এবং আনন্দের সঙ্গে আমি প্রত্যেককে একটা করে গিফট দিই এবং তিনি যেন সেই গিফটটা পেয়ে আনন্দিত হন।
আপনি যে ম্যাজিক করেন অনেকটা মডার্ন সাইন্টিফিক ম্যাজিক গুলো আপনি করেন, যেমন মানুষকে কেটে দু টুকরো করেন আবার মিলিয়ে দেন, তো সেই ম্যাজিক গুলোর সাথে গ্রাম বাংলার যেসব ম্যাজিক ছোটবেলায় আমরা দেখেছি বা গ্রাম বাংলায় যেসব ম্যাজিক হতো তার মধ্যে অনেকটা পার্থক্য, তো এই পার্থক্যটার জায়গাটা আপনি একটু বলবেন।
আমার হয়েছিল কি, আমি গাইবান্ধাতে ম্যাজিক শো করতে গিয়েছিলাম, মানুষ একটা ম্যাজিক দেখে সাংঘাতিক আকর্ষিত হয়েছিল। সেটা ছিল একজনকে হিপনোটাইজ করে তার মুখমণ্ডলের রক্ত একেবারে মাথা থেকে নামিয়ে শরীরে নামিয়ে দিলাম গলার নিচে এবং ডাক্তার ডাকলাম। ডাক্তার মঞ্চে দেখে তারা দুই পাশে হাত ধরে পাল ধরে আছে। আমি সাজেশন করলাম যে তার পালস বন্ধ হয়ে যাক, এক হাতের পালস বন্ধ হয়ে গেল। ডাক্তার তো অবিশ্বাস, মানে তার বিশ্বাস হতে চাচ্ছে না যে এটা কি করে সম্ভব, একটা জীবিত মানুষের পালস বন্ধ হয়ে গেল। এত অন্যজনকে জিজ্ঞেস করে যে তোমারটা আছে, সেই ডাক্তার বলছেন যে হ্যাঁ আমারটা তো আছে। এবার আমি বললাম যে বা হাতের পালস বিট বন্ধ হয়ে যাক, আস্তে 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 ওটা বন্ধ হয়ে গেল। দুজন অবাক হয়ে গেছে, এরপরে মুখটা ফ্যাকাশ হয়ে গেছে। তারপরে তার জিভটা আমি ফর্সেপ দিয়ে ধরে ডাক্তারদেরকে ফর্সেপ দিলাম, তারা ধরে সার্জিক্যাল নাইফ দিয়ে সেই জিভটা কেটে, অনেক সময় রাজি হয় না এবং কখনো কখনো রাজি হয় এবং যদি কেউ একদমই রাজি না হয় তখন আমি নিজে কাটি, কেটে তাদের হাতে দিই। ওরা দেখে যে সত্যি সত্যি ওটা হিউম্যান টাং, যেটা এক ফোঁটা রক্ত নেই। এবং তারপরে আবার জিভটা ওখানে ধরা হলো, তার হিপনোটিক সাজেশনে ওই জিভটা আস্তে আস্তে যেরকম সাদা হয়েছিল সেটা আবার গোলাপি হয়ে যায় এবং পালস বিট আস্তে আস্তে ফেরত আসে, হার্ট বিট ফেরত আসে এবং সে মানুষটি আবার কথা বলে। এই ম্যাজিকটি এমনই যে কয়েকজন করে লোক পড়ে যেত যত বেশি লোক পড়তো তত চারিদিকে হইচই হতো, মফস্বলের ডিস্ট্রিক্ট শহরগুলোতে এগুলো হতো, ঢাকা শহরে হতো। কিন্তু মফস্বল তো রেগুলার যেতাম না, এক ডিস্ট্রিক্ট হলে আশেপাশে ডিস্ট্রিক্ট গুলো থেকে লোক আসতো। তো গাইবান্ধা একদিন হলো কি, ওই রকম শো চলছে এক নাগারে কয়েকদিন, একদিন গার্লস স্কুল, মহিলা কলেজ, তারপরে মেয়েদের যে সমস্ত সংগঠন, এই সংগঠন থেকে বেশ কয়েকজন সিনিয়র ম্যাডামরা, তারপরে মুরব্বী টাইপের যারা, তারা এসে বললেন যে গাইবান্ধাতে রাত্রে মেয়েদের পক্ষে গিয়ে হলে শো দেখা সম্ভব না, আপনি কি দিনে আমাদের মেয়েদের জন্য একটা শো করে দেবেন? এটা শুনে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। আমি তার পরের দিনই বললাম যে ঠিক আছে, আগামীকালই আমি দেখাবো দুপুরে একটা শো। তো শো হচ্ছে, আমি আমাদের একটা রুটিন থাকে যে সেই রুটিনের মধ্যে এই ম্যাজিকটা আছে। আমি ভয় ছিলাম যে মেয়েরা কিরকম হয়, কারণ তাদের মনটা অনেক বেশি কোমল আছে। একটা শোয়ে যদি 5-7 জন ছেলে দর্শক পড়ে অজ্ঞান হয়ে যায় তাহলে মেয়েদের অবস্থা কি হবে? আমি ম্যাজিকটা করলাম এবং সবশেষে যখন আবার জিপটা জুড়লো, পালস বিট ফেরত আসলো, সবাই ঝরঝর করে তালি দিল। এরপরে আস্তে আস্তে 2 ঘন্টা শো করার পরে শো শেষ হয়ে গেল এবং তখন ছিল অটোগ্রাফ নেওয়ার দিন। তো কাগজে করে অটোগ্রাফ নিচ্ছে, আর আমার কান যে কেউ পড়লো কিনা, অজ্ঞান হয়ে গেল কিনা, এখন দেখি যে কেউ এই ব্যাপারে কোনো কথা বলছে না। তো আমি মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার একটা কোয়েশ্চেন, এই যে ম্যাজিক করলাম, এর মধ্যে আমি জিভ কাটার যে ম্যাজিকটা করলাম, এইটা সম্পর্কে আপনাদের মন্তব্য কি? বলি এটা তো অসাধারণ, এটা আমরা একদম প্রথম থেকে শুনে আসছি। তো আমি বললাম, তো ছেলেরা তো এক একটা শোয়ে বেশ কয়েকজন করে অজ্ঞান হয়ে পড়ে যায়, কিন্তু আমি আপনাদের কাউকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখিনি, ব্যাপারটা কি? মেয়েরা বললে, ও এটা তো যেহেতু আমরা জানি, সেহেতু আগে থেকে আমরা যে আপনি ঘোষণা দিলেন আমরা চোখ বুঝেছিলাম, অর্থাৎ কেউ ম্যাজিক দেখেনি। এখানে এখানে ওই টার্নিং পয়েন্টটা। এরপরে আমি ডিসাইড করলাম যে যে ম্যাজিক সবাইকে আনন্দ না দেবে, মানে চোখ বুঝেছিল মানে তারা এটা ভয় পাচ্ছে, সেটা দেখে যদি পড়ে যায় এই ভয়। তো আমি তাই কি করলাম, প্রথমে আমি চিন্তা করি এই ম্যাজিকটা দেখে মেয়েদের কি রিয়াকশন হবে, এই ম্যাজিকটা দেখে বাচ্চাদের কি রিয়াকশন হবে, এই চিন্তা করে তারপরে ম্যাজিক করি। এবং যে ম্যাজিক মেয়েরা পছন্দ করবে না আমি সেই ম্যাজিক আমার রুটিনে রাখি না।
আমি কাল আপনার শো, আপনার শো সম্পর্কে কিছু বলুন, কি চমক আপনি দিচ্ছেন আমাদের সিডনির দর্শকদের জন্য?
অনেক নতুন জিনিস আছে এবং এই শো এর জন্য আমি অনেক কিছু নতুন নতুন উদ্ভাবন করেছি, দর্শকরা দেখতে পাবেন। এবং আমি খুবই অবাক হয়েছি, সেটা হচ্ছে যে আমি যেদিন এলাম, এলাম তো রাত্রে, তার পরের দিনই সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এবং তারপরে যত লোক দেখি ফোন করে যারা অর্গানাইজ করেছেন, তারা খুবই বিনয়ের সঙ্গে বলছেন যে দুঃখিত, সব টিকিট চলে গেছে, আর দেওয়া যাবে।
আপনি কি দ্বিতীয় কোনো শো করার চিন্তা ভাবনা করছেন?
হ্যাঁ, আমি তাদেরকে বললাম যে আমার খুব দুঃখ লাগবে যে এতদূর থেকে এসে যারা চাচ্ছেন, তারা তো ভালোবেসেই চাচ্ছেন, তার দেখতে চাচ্ছেন বলে, অর্থাৎ তাদের সঙ্গে আমি একটা ভালোবাসার সম্পর্ক অনুভব করছি, এবং ভালোবেসে যারা আমাকে দেখতে চায়, আমার শো দেখতে চায়, আমি তাদের প্রতি দায়বদ্ধতা ফিল করি, আমি যেন বিমুখ না হন। তো আমার যারা অর্গানাইজার তারা এখন হল খুঁজতে বেরিয়েছেন, তো দেখা যাক হল খুঁজে যদি পায়, এবং লোক নেমে গেছে অলরেডি এই হল খোঁজার কাজে।
জুয়েল আইচ, আপনাকে অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে এই দীর্ঘ সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভালো লেগেছে এই জন্য যে আপনি যে সমস্ত প্রসঙ্গ এনেছেন, এই সব প্রসঙ্গ হলেই আমার খুব প্রিয় প্রসঙ্গ, অর্থাৎ প্রিয় প্রসঙ্গ চলার জন্য আপনাকে ধন্যবাদ, আপনি আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ হয়ে গেলেন।
ধন্যবাদ আপনাকে। এতক্ষণ বিশ্ববরণ্য জাদুশিল্পী জুয়েল আইচের সঙ্গে একান্ত আলাপচারিতাটি শুনলেন। জুয়েল আইচের জাদু প্রদর্শনীর অল্প কিছু টিকিট শোর দিন কাউন্টারে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছে বিপুল চাহিদার কারণে তারা দোতলায় কিছু আসনের আয়োজন করেছে। যারা আগ্রহী এখনও টিকিট পাননি, তারা শোর দিন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এই প্রদর্শনী দেখতে পারেন।